মথি ২৬ অধ্যায়। এই সব কথা শেষ করে যীশু তাঁর শিষ্যদের বললেন,
তোমরা জানো আর দুদিন পরই নিস্তার পর্ব শুরু হবে। তখন মানবপুত্রকে ক্রুশে দেওয়ার জন্য শত্রুদের হাতে তুলে দেওয়া হবে।
সেই সময় মহাযাজক কায়াফার বাড়ির উঠোনে প্রধান যাজকরা ও ইহুদি নেতারা এসে ষড়যন্ত্র করতে বসল, যেন তারা যীশুকে গ্রেপ্তার করতে পারে ও তাকে ফাঁদে ফেলে হত্যা করতে পারে। তারা বলল,
আমরা নিস্তার পর্বের সময় এ কাজ করব না, তাতে লোকদের মধ্যে হয়তো গণ্ডগোল বাঁধতে পারে।
যীশু যখন বৈথনিয়ায় কুষ্ঠরোগী শিমনের বাড়িতে ছিলেন, সেই সময় একজন স্ত্রীলোক যীশুর কাছে এলো। তার কাছে শ্বেতপাথরের বোতলে খুব দামি সুগন্ধি ছিল। যীশু যখন সেখানে খেতে বসেছিলেন, তখন সে ওই আতর যীশুর মাথায় ঢেলে দিল। তাই দেখে তাঁর শিষ্যরা রেগে গেলেন। তারা বললেন,
এভাবে অপচয় করা হচ্ছে কেন? এটা তো অনেক টাকায় বিক্রি করা যেত, আর সেই টাকা গরিবদের দেওয়া যেত।
তারা যা বলাবলি করছিল যীশু তা জানতে পেরে তাদের বললেন,
তোমরা এই স্ত্রীলোককে কেন দুঃখ দিচ্ছ? ও তো আমার প্রতি ভালো কাজই করল। কারণ গরিবেরা তোমাদের সঙ্গে সব সময় থাকবে, কিন্তু তোমরা আমায় সব সময় পাবে না। আমার দেহের উপর আতর ঢেলে দিয়ে সে তো আমাকে সমাধিতে রাখার উপযোগী কাজই করল। আমি তোমাদের সত্যিই বলছি, সারা জগতে যেখানেই এই সুসমাচার প্রচার করা হবে, সেখানেই এর এই কাজের কথা বলা হবে।
তখন ১২ জন শিষ্যর মধ্যে একজন, যার নাম যিহূদা ইসকরিয়তীয়, সে প্রধান যাজকদের কাছে গিয়ে বলল,
আমি যদি তাকে আপনাদের হাতে ধরিয়ে দিই, তবে আপনারা আমায় কি দেবেন বলুন?
তারা তাকে গুনে গুনে ৩০টা রূপোর টাকা দিল। সেই মুহূর্ত থেকেই যিহূদা তাকে ধরিয়ে দেবার সুযোগ খুঁজতে লাগল। খামিরবিহীন রুটির পর্বের প্রথম দিনে যীশুর শিষ্যরা তাঁর কাছে এসে বললেন,
আপনার জন্য আমরা কোথায় নিস্তার পর্বের ভোজের আয়োজন করব, আপনি কি চান?
যীশু বললেন,
তোমরা ওই গ্রামে আমার পরিচিত একজনের কাছে যাও, তাকে গিয়ে বলো, গুরু বলেছেন আমার নির্ধারিত সময় কাছে এসে গেছে, আমি আমার শিষ্যদের সঙ্গে তোমার বাড়িতে নিস্তার পর্ব পালন করব।
তখন শিষ্যরা যীশুর কথা মতো কাজ করলেন। তাঁরা সেখানে নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করলেন। সন্ধ্যা হলে পর যীশু সেই ১২ জন শিষ্যের সঙ্গে নিস্তার পর্বের ভোজ খেতে বসলেন। তাঁরা যখন খাচ্ছেন, সেই সময় যীশু বললেন,
আমি তোমাদের সত্যিই বলছি, তোমাদের মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে।
এতে শিষ্যরা খুবই দুঃখ পেয়ে এক একজন করে যীশুকে জিজ্ঞেস করতে লাগলেন,
প্রভু, সে কি আমি?
তখন যীশু বললেন,
যে আমার সঙ্গে বাটিতে হাত ডোবালো, সেই আমাকে শত্রুর হাতে সঁপে দেবে। মানবপুত্রের বিষয়ে শাস্ত্রে যেমন লেখা আছে, সেইভাবেই তাকে যেতে হবে। কিন্তু ধিক সেই লোক যে মানবপুত্রকে ধরিয়ে দেবে, সেই লোকের জন্ম না হওয়াই তার পক্ষে ভালো ছিল।
যে যীশুকে শত্রুর হাতে ধরিয়ে দিতে যাচ্ছিল সেই যিহূদা বলল,
গুরু, সে নিশ্চয় আমি নই।
যীশু তাকে বললেন,
তুমি নিজেই তো এ কথা বলছ।
তারা খাচ্ছিলেন, এমন সময় যীশু একটি রুটি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন, আর সেই রুটি টুকরো টুকরো করে শিষ্যদের দিয়ে বললেন,
এই নাও, খাও, এ আমার দেহ।
এরপর তিনি পানপাত্র নিয়ে ধন্যবাদ দিলেন, আর পানপাত্রটি শিষ্যদের দিয়ে বললেন,
তোমরা সকলে এর থেকে পান করো, কারণ এ আমার রক্ত, নতুন নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার রক্ত, যা বহু লোকের পাপ মোচনের জন্য পাতিত হল। আমি তোমাদের বলছি, এখন থেকে আমি এই দ্রাক্ষারস আর কখনো পান করব না, যে পর্যন্ত না আমার পিতার রাজ্যে তোমাদের সঙ্গে নতুন দ্রাক্ষারস পান করি।
এরপর তাঁরা একটি গান করতে করতে জৈতুন পর্বতমালায় চলে গেলেন। যিশু তাদের বললেন,
আমার কারণে তোমরা আজ রাত্রেই বিশ্বাস হারিয়ে ফেলবে। আমি এ কথা বলছি কারণ শাস্ত্রে লেখা আছে, আমি মেষ পালককে আঘাত করব, তার মৃত্যু হলে পালের মেষরা চারিদিকে ছড়িয়ে পড়বে, কিন্তু আমি পুনরুত্থিত হলে পর তোমাদের আগে আগে গালিলে যাব।
এর উত্তরে পিতর বললেন,
আপনার কারণেই সকলেই বিশ্বাস হারিয়ে ফেলতে পারে, কিন্তু আমি কখনোই বিশ্বাস হারাব না।
যিশু বললেন,
আমি সত্যি বলছি, আজ রাত্রেই তুমি বলবে যে তুমি আমাকে চেনো না, ভোরে মোরগ ডাকার আগেই তুমি আমাকে তিনবার অস্বীকার করবে।
কিন্তু পিতর তাকে বললেন,
আমি আপনাকে চিনি না, একথা আমি কখনো বলব না, আপনার সঙ্গে আমি মরতেও প্রস্তুত।
অন্য শিষ্যরাও সকলে একই কথা বললেন। এরপর যিশু তাঁদের সঙ্গে গেতসিমানি নামে একটা জায়গায় গিয়ে তাঁর শিষ্যদের বললেন,
আমি ওখানে গিয়ে যতক্ষণ প্রার্থনা করি তোমরা এখানে বসে থাকো।
এরপর তিনি পিতর ও শিবদীর দুই ছেলেকে সঙ্গে নিয়ে চলতে থাকলেন। যেতে যেতে তাঁর মন উদ্বেগ ও ব্যথায় ভরে গেল, তিনি অভিভূত হয়ে পড়লেন। তখন তিনি তাদের বললেন,
দুঃখে আমার হৃদয় ভেঙে যাচ্ছে, তোমরা এখানে থাকো আর আমার সঙ্গে জেগে থাকো।
পরে তিনি কিছু দূরে গিয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে প্রার্থনা করে বললেন,
আমার পিতা, যদি সম্ভব হয় তবে এই কষ্টের পানপাত্র আমার কাছ থেকে দূরে যাক, তবু আমার ইচ্ছা মতো নয় কিন্তু তোমারই ইচ্ছা পূর্ণ হোক।
এরপর তিনি শিষ্যদের কাছে ফিরে গিয়ে দেখলেন তাঁরা ঘুমাচ্ছেন। তিনি পিতরকে বললেন,
এ কি, তোমরা আমার সঙ্গে এক ঘন্টাও জেগে থাকতে পারলে না? জেগে থাকো ও প্রার্থনা করো, যেন প্রলোভনে না পড়ো। তোমাদের আত্মা ইচ্ছুক বটে, কিন্তু দেহ দুর্বল।
তিনি গিয়ে আরো একবার প্রার্থনা করলেন,
হে আমার পিতা, এই দুঃখের পানপাত্র থেকে আমি পান না করলে যদি তা দূর হওয়া সম্ভব না হয় তবে তোমারই ইচ্ছা পূর্ণ হোক।
পরে তিনি ফিরে এসে দেখলেন শিষ্যরা আবার ঘুমিয়ে পড়েছেন, কারণ তাদের চোখ ভারী হয়ে গিয়েছিল। তখন তিনি তাদের ছেড়ে চলে গেলেন ও তৃতীয়বার প্রার্থনা করলেন। তিনি আগের মতো সেই একই কথা বলে প্রার্থনা করলেন। পরে তিনি শিষ্যদের কাছে এসে বললেন,
তোমরা এখনো ঘুমিয়ে রয়েছো ও বিশ্রাম করছো? শোনো, সময় ঘনিয়ে এলো, মানব পুত্রকে পাপীদের হাতে তুলে দেওয়া হবে। ওঠো, চলো আমরা যাই। ওই দেখো, যে লোক আমায় ধরিয়ে দেবে সে এসে গেছে।
তিনি তখনও কথা বলছেন, এমন সময় সেই ১২ জন শিষ্যের মধ্যে একজন যিহূদা সেখানে এসে হাজির হল। তার সঙ্গে বহু লোক ছোরা ও লাঠি নিয়ে এলো। প্রধান যাজকরা ও সমাজপতিরা এদের পাঠিয়েছিলেন। যে তাঁকে ধরিয়ে দিচ্ছিল সে ওই লোকদের একটা সাংকেতিক চিহ্ন দিয়ে বলেছিল,
আমি যাকে চুমু দেব সেই ওই লোক, তাকে তোমরা ধরবে।
এরপর যিহূদা যিশুর কাছে এগিয়ে এসে বলল,
গুরু নমস্কার।
এই বলে সে তাকে চুমু দিল। যিশু তাকে বললেন,
বন্ধু, তুমি যা করতে এসেছ করো।
তখন তারা এগিয়ে এসে জাপটে ধরে যিশুকে গ্রেপ্তার করল। সেই সময় যিশুর সঙ্গীদের মধ্যে একজন তার তরোয়ালের দিকে হাত বাড়ালেন আর তা বার করে মহাযাজকদের দাসকে আঘাত করে তার একটা কান কেটে দিলেন। তখন যিশু তাকে বললেন,
তোমার তরোয়ালটি খাপে রাখো, যারা তরোয়াল চালায় তারা তরোয়ালের আঘাতেই মরবে। তোমরা কি ভাবো যে আমি আমার পিতা ঈশ্বরের কাছে চাইতে পারি না? চাইলে তিনি সঙ্গে সঙ্গে আমার জন্য 12টিরও বেশি স্বর্গদূত বাহিনী পাঠিয়ে দেবেন। কিন্তু তাই যদি হয় তাহলে শাস্ত্রের বাণী কিভাবে পূর্ণ হবে? শাস্ত্রে যখন বলছে এইভাবেই সবকিছু অবশ্যই ঘটবে।
সেই সময় যিশু লোকদের বললেন,
লোকে যেমন ডাকাত ধরতে যায় সেইভাবে তোমরা ছোরা ও লাঠি নিয়ে আমায় ধরতে এসেছ। আমি তো প্রতিদিন মন্দিরের মধ্যে বসে শিক্ষা দিয়েছি, কিন্তু তোমরা আমায় গ্রেপ্তার করনি। যাই হোক, এসব কিছুই ঘটল যেন ভাববাদীদের লেখা সকল কথাই পূর্ণ হয়।
তখন তার শিষ্যরা তাকে ফেলে পালিয়ে গেলেন। তারা যিশুকে গ্রেপ্তার করে মহাযাজক কায়াফার বাড়িতে নিয়ে এলো। সেখানে ব্যবস্থার শিক্ষক ও ইহুদি নেতারা জড়ো হয়েছিলেন। পিতর দূর থেকে যিশুর পিছনে পিছনে মহাযাজকের বাড়ির উঠোন পর্যন্ত গেলেন। শেষ পর্যন্ত কি হয় তা দেখবার জন্য তিনি ভেতরে গিয়ে দাসদের সঙ্গে বসলেন। যিশুকে যেন মৃত্যুদণ্ড দিতে পারে, তাই যিশুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী জোগাড় করার জন্য প্রধান যাজকরা ও ইহুদি মহাসভার সব সভ্যরা সেখানে সমবেত হয়েছিলেন। অনেকে মিথ্যা সাক্ষ্য দেবার জন্য সেখানে হাজির হয়েছিল। তবু যে সাক্ষ্য যিশুকে হত্যা করার জন্য দরকার তা পাওয়া গেল না। শেষে দুজন লোক এসে বলল,
এই লোক বলেছিল আমি ঈশ্বরের মন্দির ভেঙে ফেলতে ও তা আবার তিন দিনের ভেতরে গেঁথে তুলতে পারি।
তখন মহাযাজক উঠে দাঁড়িয়ে যিশুকে বললেন,
তুমি কি এর জবাবে কিছুই বলবে না? এরা তোমার বিরুদ্ধে কি সাক্ষ্য দিচ্ছে?
কিন্তু যিশু নীরব থাকলেন। তখন মহাযাজক তাকে বললেন,
আমি তোমাকে জীবন্ত ঈশ্বরের নামে দিব্যি দিচ্ছি, আমাদের বলো তুমি কি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র?
যিশু তাকে বললেন,
হ্যাঁ তুমি এ কথা বললে, তবে আমি তোমাকে এটাও বলছি, এখন থেকে তোমরা মানব পুত্রকে মহাপরাক্রান্ত ঈশ্বরের ডান পাশে বসে থাকতে ও আকাশের মেঘের মধ্যে দিয়ে আসতে দেখবে।
তখন মহাযাজক তার পোশাক ছিঁড়ে ফেলে বললেন,
এ ঈশ্বরের নিন্দা করল, আমাদের আর অন্য সাক্ষ্যের দরকার কি? দেখো তোমরা এখন ঈশ্বর নিন্দা শুনলে তোমরা কি মনে করো?
এর উত্তরে তারা বলল,
এ মৃত্যুযোগ্য।
তখন তারা যিশুর মুখে থুথু দিল ও তাকে ঘুষি মারল। কেউ কেউ তাকে চড় মারল ও বলল,
ওহে খ্রিস্ট, আমাদের জন্য কিছু ভাববাণী বল, কে তোকে মারল?
পিতর যখন বাইরে উঠোনে বসেছিলেন তখন একজন দাসী এসে বলল,
তুমিও গালিলে যিশুর সঙ্গে ছিলে।
কিন্তু পিতর সবার সামনে এ কথা অস্বীকার করে বললেন,
তুমি কি বলছ, আমি তার কিছুই জানি না।
তিনি যখন ফটকের সামনে গেলেন তখন আরেকজন দাসী তাকে দেখে সেখানে যারা ছিল তাদের বলল,
এই লোকটা নাসারেতীয় যিশুর সঙ্গে ছিল।
পিতর আবার অস্বীকার করলেন। তিনি দিব্যি করে বললেন,
আমি ওই লোকটাকে মোটেই চিনি না।
এর কিছু পরে সেখানে যারা দাঁড়িয়েছিল তারা পিতরের কাছে এসে বলল,
তুমি ঠিক ওদেরই একজন, কারণ তোমার কথার উচ্চারণের ধরন দেখেই তা বুঝতে পারা যাচ্ছে।
তখন পিতর দিব্যি করে শাপ দিয়ে বললেন,
আমি ওই লোকটাকে আদৌ চিনি না।
আর তখনই মোড়ক ডেকে উঠল। তখন পিতরের মনে পড়ে গেল যিশু তাকে যা বলেছিলেন,
ভোরের মোড়ক ডাকার আগেই তুমি আমাকে তিনবার অস্বীকার করবে।
আর পিতর বাইরে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন।